ধন্যবাদ সাবিনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা। এই বিষয়ে আলোচনা করতে আমরা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতার শিক্ষক, বিএসএস এর চেয়ারম্যান এবং বাংলাদেশ তথ্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর গোলাম রহমানকে। প্রফেসর গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরো আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতার শিক্ষক প্রফেসর তপতী বসু, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমরা নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, সাংবাদিক নুরুল কবিরকে চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে হয়তো নুরুল কবির আমাদের সঙ্গে যোগ দেবেন। নুরুল কবির যোগ দিয়েছেন। সাংবাদিক নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে। আসলে যে বিষয়টি আজকে আমরা আলোচনা করব, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা। আমরা জানি 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বাংলায় যাকে আমরা বলতে পারি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ঘোষিত হয়েছিল। সারা বিশ্বে আমরা জানি সাংবাদিকতা ক্ষেত্রের, গণমাধ্যমের এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নয়ন ঘটেছে। এই প্রেক্ষিতে সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেটি আমাদের আজকের মূল আলোচনা। কিন্তু তার আগে আমি ছোট্ট করে অধ্যাপক গোলাম রহমান আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু জানিয়ে দেন যে গণমাধ্যম বলতে আমরা কি বোঝাবো, কোন কোন প্রতিষ্ঠানগুলোর কথা বলবো।
ধন্যবাদ। গণমাধ্যম হচ্ছে এমন মাধ্যম যে মাধ্যমে জনগণের সাথে যোগাযোগ করা হচ্ছে একটি মাধ্যমের সাহায্যে, অর্থাৎ রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, বই, পুস্তক, আজকাল ইন্টারনেট, এসবই আজকাল গণমাধ্যমের আওতায় আসছে। সুতরাং এগুলোর মাধ্যমে যে যোগাযোগ, সেগুলোকে আমরা গণমাধ্যমে যোগাযোগ বলি।
আচ্ছা, এবার আমি নুরুল কবির আপনার কাছে আসছি। বাংলাদেশের পরিস্থিতি আলোচনা করবার আগে আমি একটুখানি ফ্রিডম হাউসের একটি রিপোর্টের কথা উল্লেখ করতে চাই। বলা হয়েছে যে 70 জন সাংবাদিক নিহত হয়েছে গত এক বছরে, 200 জনকে কারাবন্দী করা হয়েছে। এটা সারা পৃথিবীর কথা বলা হচ্ছে। তো বাংলাদেশে সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতার অবস্থাটা কি?
দেখুন, আপনি লক্ষ্য করবেন যে সমস্ত এলাকায় পৃথিবীর সাংবাদিকরা নিপীড়িত হয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই নানানভাবে সেই সমস্ত দেশে গণতান্ত্রিকতার অভাব রয়েছে। যে সমস্ত গণমাধ্যমগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটা একেবারে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে প্রফেশনাল সাংবাদিকদের সংগঠন হোক, কিংবা ফেসবুক থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো আছে মানুষের মতামত প্রকাশ করবার জন্য, তর্ক বিতর্ক করবার জন্য, সেগুলি হোক, এগুলো নির্ভর করে যে ওই নির্দিষ্ট দেশ এবং সমাজে কতটা গণতান্ত্রিকতা রাজনৈতিক ভাবে চালু হয়েছে এবং তার মধ্য দিয়ে ভিন্নমতকে অ্যাকোমোডেট করবার জন্য কতটা সহনশীলতা সমাজ, রাষ্ট্র এবং সেই সমাজের বিধিবিধান এবং রাষ্ট্রের আইন সেগুলোকে অনুমোদন করে। আমরা শুধু তার আলোকে বাংলাদেশের কথা চিন্তা করি, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশে প্রায় গত 4 বছরে 240 জনের মতন সাংবাদিক নানান ভাবে নিগৃহীত হয়েছেন। তারা কখনো সরকারি আইনি পদ্ধতিতে, কখনো যেটাকে বলে এক্সট্রা লিগাল ওয়েতে, ক্ষমতা নানান ধরনের প্রভাবশালী লোকদের দিয়ে নানান ভাবে নিগৃহীত হয়েছেন। এই পরিসংখ্যান গুলো আমরা এখানকার যে মানবাধিকার প্রতিষ্ঠান সমূহ আছে তার কাছ থেকে পাই। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা হচ্ছে, এখানে যে প্রমিস নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এক ধরনের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থা কার্যকরভাবে অনুপস্থিত থাকার ফলে এমন একটা পার্লামেন্টারি সিস্টেম এখানে চালু রয়েছে এই মুহূর্তে, যেখানে সরকারি দল এবং বিরোধী দল সব একসাথে এক সরকারের মধ্যে অপারেট করে, অর্থাৎ কার্যত কোনো আইনগত অর্থে কোনো বিরোধী দল নেই। আর সরকারের বাইরে, সংসদের বাইরে যে বিরোধী দল রয়েছে, নানান কারণে তারা এখানে তেমন কোনো জনগণের তরফে সংগ্রাম করতে পারছে না। এরকম একটা অবস্থায় এক ধরনের গণতন্ত্রহীনতা সমাজে বিরাজ করে। সেইখানে মুক্তভাবে মতামত প্রকাশ করবার ক্ষেত্রে এই রাজনৈতিক পরিস্থিতি একটা প্রধান বাধা। দ্বিতীয়ত, এইরকম রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সাধারণত সরকারগুলি নানান ধরনের আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভর করে রাষ্ট্র চালাচ্ছে চালিয়ে থাকে, সেই সুযোগে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, রাষ্ট্রের বল প্রয়োগ সংস্থাগুলো এক ধরনের প্রতিবন্ধক হিসাবে মত প্রকাশের স্বাধীনতাকে বিঘ্নিত করে। তারপর সাম্প্রতিককালে কিছু আইন প্রণীত হয়েছে, ইতিমধ্যে সমাজে কিছু কিছু আলোচনা হয়েছে, সেটা সাইবার আইনের কথাই বলুন কিংবা ধরুন সম্প্রচার নীতিমালার কথাই বলুন, সেগুলোর মধ্যে বেশ কিছু অগণতান্ত্রিক বিধিমালা রয়েছে যেগুলো এখানে একেবারে মুক্ত ভাবে স্বাধীন ভাবে মত প্রকাশ করবার ক্ষেত্রে বা সাংবাদিকতা করবার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড়িয়েছে।
জি ধন্যবাদ। আমরা একজন শ্রোতার মতামত নিয়ে তারপরে আলোচনায় ফিরতে চাই। নিউ ইয়র্ক থেকে টেলিফোন করেছেন দর্পণ কবির। হ্যালো।
হ্যাঁ, আমি সাংবাদিকতা পেশায় প্রায় 25 বছর কাজ করছি ঢাকায় এবং নিউ ইয়র্কে, এখন নিউ ইয়র্কেই থাকি। এবং আমরা সাংবাদিকতা বা মিডিয়ার যে স্বাধীনতার একটি দেশ সেখানেই আছি। এখান থেকে আমরা সবসময় বাংলাদেশের মিডিয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করছি, জানছি, আমরা জড়িত কাজ করছি, এখান থেকে নিউজ পাঠাই। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে এক দশকে বা তারও একটু বেশি সময় ধরে ব্যাপকভাবে মিডিয়ার বিস্তার ঘটেছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ারও অনেকজন সাংবাদিকতা এসেছে, বিপ্লবী ঘটেছে বলা চলে। তো আমরা যখন এই যে বিশ্বব্যাপী যে মিডিয়ার স্বাধীনতার কথা বলছি, আপনারা আলোচনা করছেন, আমার প্রশ্ন একটাই যে আমাদের বাংলাদেশে মিডিয়ার বিকাশের পাশাপাশি মিডিয়ার স্বাধীনতা কতটুকু রক্ষা হচ্ছে? একই সাথে কিছুদিন যাবৎ আমরা জানতে পারছি যে কিছু কিছু আইন প্রয়োগ হচ্ছে, কোন কোন সাংবাদের বিরুদ্ধে, সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে বা মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এই বিষয়গুলি মুক্ত স্বাধীন সাংবাদিকতাকে কতটা ব্যাহত করছে বা প্রতিবন্ধকতা কি করছে না, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য?
ধন্যবাদ দর্পণ কবির। আমার মনে হয় অধ্যাপক গোলাম রহমান আপনার কাছে আসা উচিত এই প্রশ্নের উত্তরে, কারণ সাংবাদিক নুরুল কবির যে বিষয়টি বলছিলেন দর্পণ কবিরের প্রশ্ন মিলে যাচ্ছে, যে কিছু কিছু আইন প্রয়োগ করা হয়েছে যেগুলোতে মুক্ত সাংবাদিকতার অন্তরায় কিছু কয়েকজন সাংবাদিক আমরা জানি গ্রেফতার হয়েছে সম্প্রতি, কিছু মিডিয়ার উপরেও দর্পণ কবির যেটি বললেন যে প্রতিবন্ধকতা এসেছে। আপনি বলবেন আইনগুলো কিরকম করা এবং এগুলোর কারণে কি জন্য মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে?
হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে ঢালাও ভাবে যে অভিযোগটা এসছে যে পত্রিকার উপর নিষেধাজ্ঞা কিংবা ইত্যাদি, আমার মনে হয় এই এগুলো আরো সুনির্দিষ্ট ভাবে বললে ভালো হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশে এখন প্রায় 2800 মতো পত্রিকা বের হয়, বাংলাদেশে প্রায় 41টি টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে প্রাইভেট টেলিভিশন, তার মধ্যে 28টি এখন চালু আছে, এবং এছাড়াও কমিউনিটি রেডিও আছে বাংলাদেশে, এফএম ব্যান্ড রেডিও চালু রয়েছে অনেকগুলো। এখন টেলিভিশনে আমরা প্রতিদিন অসংখ্য টক শো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেখানে প্রতিটি অংশগ্রহণকারী তার যা খুশি বলে যাচ্ছেন, কেউ তাকে বাধা দিচ্ছে না। পত্রপত্রিকায় যে কেউ যে কিছু যা কিছু লেখা লিখতে পাচ্ছেন, সেটা সরকারকে সমালোচনা করেই হোক, কোন রাজনৈতিক নেতা নেত্রী তাদেরকে সমালোচনা করেই হোক, কিংবা যে কোনো বিষয়ে লিখতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন। সুতরাং যে তথ্যের যে প্রবাহ এবং গণমাধ্যমের যে স্বাধীনতা, এটি রয়েছে বাংলাদেশে। এখন কোনো কোনো ব্যাপারে, কোনো সুনির্দিষ্ট ব্যাপারে হয়তো বলা যায় যে সাংবাদিক গ্রেফতার করা হয়েছে, কিংবা কোনো কোনো সময়ে দেখা গেছে যে দায়িত্বহীন ভাব সংবাদ প্রকাশ করা, মিথ্যা সংবাদ প্রকাশ করা, মিথ্যা ছবি প্রকাশ করা এবং উদ্বেগজনক ভাবে মানুষকে প্রতারিত এবং বিব্রত করার মতো সংবাদ পরিবেশনের কারণেও সংবাদপত্রকে আইনের মুখোমুখি হতে হয়েছে। তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় দেশের স্বাভাবিক বিচার ব্যবস্থা এবং আইন কে ঘিরেই পরিচালিত হচ্ছে। এতে যে যেকোনো দেশে গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা বিবেচনা করি, অ্যাবসলিউট টার্মে স্বাধীনতাকে কিভাবে বিবেচনা করা যাবে, যদি না গণমাধ্যমের দায়িত্বশীলতায় এবং জবাবদিহিতা না থাকে। কারণ হচ্ছে কোন গণমাধ্যম, বিশেষ করে সংবাদপত্র কিংবা টেলিভিশন কিংবা রেডিও, এগুলো তাদের দায়িত্বশীলতার পরিচয় অবশ্যই দিতে হবে। যদি মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে বিব্রত করা হয় এবং মিথ্যাচার করে সমাজের সুশৃঙ্খলা নষ্ট করা হয়, কিংবা সমাজে নানান ধরনের ভয় ভীতি আশঙ্কা উদ্বেগের কারণ ঘটানো হয়, নিশ্চয়ই যে কোনো দেশের সরকারই সেই সংবাদপত্র কিংবা গণমাধ্যম সম্পর্কে কোনো না কোনো ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যতদূর জানি যে সংবাদপত্র টেলিভিশন রেডিও এগুলো চলতে গিয়ে কোনো কোনো সময় তারা নিজেরা মনে করেন, যদি দায়িত্বশীল মনে করেন, তাহলে কোনো কোনো ব্যাপারে যে অনৈতিক, আনএথিক্যাল, আনপ্রফেশনাল বিষয়গুলো তারা প্রকাশ করবেন না, এবং এটা নাই করা উচিত। যে কোনো উন্নত দেশেও প্রফেশনাল এথিক্স মেনে চলা হয়। এখন সেখানে যদি এই মেনে চলার বিষয়টা না থাকে, তাহলে আমার মনে হয় গণমাধ্যম স্বেচ্ছাচারিতায় পর্যবসিত হয়। সেই দিক থেকে বুঝতে হবে যে আমাদের দেশও বিকল্প মানে ব্যতিক্রম কোনো দেশ নয়। আমরাও ততখানি মানে গণমাধ্যমের কাছ থেকে আশা করতে পারি যে গণমাধ্যম স্বাধীনভাবে চলবে কিন্তু দায়িত্বশীলভাবেও চলবে।
জি ধন্যবাদ আপনাকে। জি আরো কিছু বলতে চাচ্ছিলেন?
হ্যাঁ, শিশুপদে আমার মনে হয় যে গণমাধ্যম তাদের স্বাধীনতা ভোগ করছে। এখন যদি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ কোনো সংবাদপত্রের সম্পাদক কিংবা গণমাধ্যমে কাজ করেন তারা তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারেন, তাহলে আমরা উপকৃত হব যে কোন ধরনের চাপ কিংবা নিষেধাজ্ঞা কিংবা কিংবা সংবাদপত্র কিংবা গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে কোনো কিছু আরোপ করা হয়েছে কিনা, যদি সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয় তাহলে আমরা জানতে পারবো।
জি ধন্যবাদ।
সাধারণভাবে আমরা জানছি যে আমাদের দেশে গণমাধ্যম স্বাধীন এবং উন্মুক্ত সংবাদ প্রবাহে তারা ব্যস্ত রয়েছে।
আচ্ছা, আমরা একটু অধ্যাপক তপতী বসুর কাছে শুনতে চাই। আপনি তো আলোচনা শুনলেন, আপনি কি কিছু যোগ করতে চান এর সঙ্গে?
সারা বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা বলতে সারা পৃথিবীর গণমাধ্যমের স্বাধীনতাই বোঝে। এখন প্রফেসর রহমান যা বললেন যে বাংলাদেশে স্বাধীনতা রয়েছে গণমাধ্যমের, ভারতবর্ষে স্বাধীনতা গণমাধ্যমের অনেক বেশি রয়েছে। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন আমাদের আর্টিকেল 19(1)(8)-এ বলা হয়েছিল যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেখানে বলা হয়েছে যে প্রেস ফ্রিডম বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেখানে বলা হচ্ছে যে সারা মানে ভারতবর্ষের সমস্ত গণমাধ্যমেরই মানে স্বাধীনতা থাকবে তাদের কিছু বলার বা করা। এর সঙ্গে কিছু রিজনেবল রেস্ট্রিকশনও দেওয়া হয়েছে আর্টিকেল 19(1)(b)-তে, যে এই এই ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতাগুলো থাকবে না। যেগুলো প্রফেসর রহমানও বলেছেন যে অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেক সময় মনে করি যে গণমাধ্যম দায়িত্বশীলভাবে সেগুলোকে পালন করে না বা পরিচয় তাকে দিতে হবে, সেগুলো যদি পরিচয় দিয়ে থাকে তাহলে ভারতবর্ষে গণমাধ্যমের স্বাধীনতা খুবই বেশি। ভারতবর্ষে গণমাধ্যমগুলি আমাদের এখানকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদেরকে সমালোচনা করতে পারেন এবং সব বিষয়ে সমালোচনা এখন তো মানে দেখাই যাচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা খুবই বেশি। এবং অন্য আর পাঁচটা বিদেশের যে গণমাধ্যমের স্বাধীনতা আছে তা এক পার সেই হিসেবে দেখতে গেলে ভারতবর্ষে গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি। এবং অনেক মানে গণমাধ্যম বলতে যেগুলো বোঝায়, যেমন উনি যেটা বললেন যে রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রগুলি, ম্যাগাজিনগুলি এবং শুধু তাই না, অ্যাডভার্টাইজিং এজেন্সি, পাবলিক রিলেশন সবই গণমাধ্যমের মধ্যে পড়ে। কিন্তু যেগুলো গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা যেগুলোর মধ্যে থাকে, যেমন টেলিভিশন বা রেডিও, এই ক্ষেত্রে অনেক মানে ভারতবর্ষ অনেক মানে প্রাইভেট রেডিও চ্যানেল এসছে আর অনেক অনেক টেলিভিশন চ্যানেল এসছে, তারাও তাদের মত প্রকাশ করে। 24 hours নিউজ চ্যানেল আছে, তারা সারাক্ষণ ধরেই দেখাচ্ছে। সেখানে তো মানে আমাদের মানে সরকারের এজেন্সিতে সবসময় নিউজ দেখানো হচ্ছে বা সবকিছুই হচ্ছে। ভারতবর্ষে গণমাধ্যমের স্বাধীনতা
অনেক ভালোই আছে, খুবই ভালো। ধন্যবাদ। একজন শ্রোতা লাইনে আছেন বাংলাদেশের পঞ্চগড় থেকে। হ্যালো।
হ্যাঁ হ্যালো সেলিম ভাই, নমস্কার।
নমস্কার।
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলতেছি, ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা।
জি জি দীপক চক্রবর্তী, আপনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে, আপনি খুব সংক্ষেপে যদি কিছু প্রশ্ন করতে চান করুন।
বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা না বললেই নয়। সাংবাদিকের কোথায় দেখতেছি 50% আলোচনা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আমরা দেখি যখন আমাদের পঞ্চগড়ের অনেক সাংবাদিকের সাথে আমি যখন কথা বলি, কথা বলে আগে ওনারা বলে কথাটা দেখেন আমরা তো গ্রাম অঞ্চলে কোনো যদি রিপোর্ট দিই, যদি কোনো টেলিভিশন চ্যানেলের কথা রিপোর্ট দিই, তা আমাদের সাথে নিয়ে কোনো রিপোর্ট দিতে হবে, আপনাদের আমরা মন্তব্য কোনো নিব না। আমার প্রশ্ন হচ্ছে, আমি দুইটা দুইটা প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এফএনএম চ্যানেলে, রেডিও টেলিভিশনে এবং কি যে কোনো ডিস নান চ্যানেলগুলোতে এগুলো কতটুকু সাংবাদিকগুলো কতগুলো কাজ করে, এবং কি এফএম আমাদের এফএম চ্যানেল রেডিওতে কতগুলো সাংবাদিক কাজ করে, আর এদেরকে আমাদের সরকার কিভাবে ভাতা প্রদান করে, এবং এদের সাথে ভাতার সাথে কোনো কি আপনাদের অর্থ বরাদ্দ থাকে, এবং কি আপনাদের কোনো যেমন আপনাদের
ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন।
এদের কি এদেরকে সহযোগিতা করে, এবং অন্যান্য রাষ্ট্রগুলোতে কিভাবে সাংবাদিক গুলাকে মানে আমাদের বাংলাদেশের এদিকে বেতন কমে দেওয়া হয় না, অন্যান্য দেশে গুলাকে বেতন কম দেওয়া হয় না বেশি দেওয়া হয়?
ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। নুরুল কবির, আপনার কাছে আসছি আমি, এই শ্রোতার প্রশ্ন আসলে অন্য ধরনের, ওই বিষয়ে একটু পরে আলাপ করব। আমি তার আগে একটি প্রশ্ন করতে চাচ্ছি, হিউম্যান রাইটস ওয়াচডগ গ্রুপ ফ্রিডম হাউসের রিপোর্টের আরেকটি তথ্য হচ্ছে, 12 বছরের ভিতরে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে গত বছর ছিল, যার কারণ ছিল পলিটিক্যাল, ক্রিমিনাল এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। তো এই বিষয়গুলো মানে এটা ইন্টারন্যাশনাল সিনারিও, বাংলাদেশে এই বিষয়গুলোর কোনটা সবচেয়ে বেশি প্রযোজ্য?
দেখুন, বরাবরই যে কোনো ধরনের নাগরিক স্বাধীনতা, সেটা নাগরিকের বা ব্যক্তির স্বাধীনতা হোক, চলাফেরার স্বাধীনতা হোক, কিংবা মত প্রকাশের স্বাধীনতা হোক, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত, কারণ গণমাধ্যমও এই সমস্ত যে স্বাধীনতাগুলো নাগরিক এক্সারসাইজ করে তার একটা মাধ্যম হিসেবে কাজ করে। তো এই প্রশ্নগুলো বরাবরই প্রধানত রাজনৈতিক, রাজনৈতিক পরিস্থিতিটা কি তার উপরে নির্ভর করে যে একটা একটা দেশে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু থাকবে। আমি একটা ছোট উদাহরণ দিই, প্রফেসর রহমান, তিনি অত্যন্ত সম্মানিত একজন শিক্ষক, তাও সাংবাদিকতার শিক্ষক, তিনি নিশ্চয়ই একমত হবেন আশা করি যে একটা দেশে কতগুলো গণমাধ্যম প্রতিষ্ঠান আছে তার উপর নির্ভর সবসময় করে না, কখনো কখনো করে বৈকি, সবসময় করে না যে তার ওই সংখ্যার উপর তার স্বাধীনতার অবস্থাটা কি আছে। ধরুন যে অনেকগুলো আমরা লক্ষ্য করি রেডিও টেলিভিশনের ব্যক্তি খাতে যে লাইসেন্স কিংবা সংবাদপত্রের, আমাদের দেশে এবং এমনকি তৃতীয় বিশ্বের আরো বহু দেশেই সরকারগুলো যখন আসে তখন তার সরকারি দলের প্রতিপক্ষপাত আছে এমন লোকদেরকে সাধারণভাবে লাইসেন্সগুলি দিয়ে দেওয়া হয়, ফলে সরকারকে তখন আর প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতে হয় না, কারণ ওই মালিকানা প্রতিষ্ঠানগুলো তাদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে কন্টেন্ট সংগ্রহ এবং ডিসিমিনেশন শুরু করে এমন একটা রাজনৈতিকভাবে দলীয় আনুগত্য সাধারণভাবে থাকে বা সার্কেল লেভেলে থাকে যে তখন আর সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় না। দ্বিতীয়ত তার সঙ্গে যখন এক ধরনের প্রায় যখন বহুদলীয় ব্যবস্থা কার্যকরভাবে থাকে না তখন এক ধরনের সেলফ সেন্সরশিপ সাংবাদিকতার মধ্যে কাজ করতে থাকে, সেলফ সেন্সরশিপ তখনই থাকে না সমাজে যখন রাজনৈতিকভাবে সরকারি দলের নানান কর্মকাণ্ডের সমালোচনা করবার অবাধ একটা পরিবেশ থাকে, সেইটা যখন থাকে না, যেমন এই মুহূর্তে বাংলাদেশে বহুকাল থেকে বহুদিন থেকেই অনুপস্থিত রয়েছে, সেই সময় সাংবাদিকদের ভেতরে কারো মানুষ তাদের মধ্যে জীবন এবং সম্ভ্রম এবং নানান ইন্টিমিডিয়েশনের ভয় তৈরি হয়। এই আমাদের সমাজে প্রায়ই জানি আলোচনা হচ্ছে যে সমাজে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, যে সংস্কৃতির মধ্যে সরকারের ব্যাপারে যে সমস্ত নাগরিক স্বার্থের তরফে সমালোচনামূলক বক্তব্য থাকা দরকার সেগুলো খুব পরিষ্কার করে বা পরিপূর্ণভাবে আসছে না বলে সমাজে সাধারণভাবে অভিযোগ হয়েছে। আর যে টকশো ইত্যাদির কথা বলা হয়েছে সেখানে এটাও সমাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এবং এই শহরে যারা থাকেন, আমরা যে শহরে বসবাস করি, তারা জানেন যে এক ধরনের অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণ, বিশেষত গেস্ট নির্বাচনের ক্ষেত্রে সরকার বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছে, ফলে সারা সন্ধ্যার পরে যারা যারা কথাবার্তা বলছেন তাদের যদি রাজনৈতিক পরিচয় কিংবা আনুগত্য তার ভাষা এবং ভঙ্গির মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখা যাবে, এবং আমার ধারণা দেশের মানুষ এটা বুঝতে পারেন যে তাদের ক্ষমতাসীনদের ব্যাপারে এক ধরনের দুর্বলতা রয়েছে। ফলে এই সমস্ত কারণেই বোঝা যায় যে অর্থে গণতন্ত্র পরায়ণ নাগরিক স্বার্থের পক্ষে যে সমালোচনামূলক ক্রিটিক্যাল অবস্থান সরকার এবং রাষ্ট্রের ব্যাপারে সাংবাদিকতা থাকবার কথা সেটা এইখানে পুরোপুরি ভাবে উপস্থিত নেই।
ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরে আসতে চাই।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। আজ আমরা এই আলোচনায় কথা বলছি প্রফেসর গোলাম রহমান এবং সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে। সঙ্গে আছেন তপতি বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক। একজন শ্রোতা লাইনে আছেন, ঢাকা থেকে লাইনে আছেন সাজুর রহমান। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতার সাবেক শিক্ষক, বর্তমানে চলচ্চিত্র এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এর চেয়ারম্যান প্রফেসর শফিউল আলম যোগ দিয়েছেন, তার সঙ্গেও আমরা আলাপ করব। তার আগে একজন শ্রোতার লাইন নিতে চাই। সাজুর রহমান ঢাকা থেকে আছেন, হ্যালো।
আমি সাজুর রহমান, আমি গাজী টেলিভিশনে কাজ করি, প্রায় এক যুগের বেশি আমি আসলে কাজ করছি এই মাধ্যমে, মেইনলি পলিটিক্যাল বিটেই কাজ করি। গণমাধ্যমে আসলে বাংলাদেশে আমার তো মনে হয় যে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় গণমাধ্যমের ক্ষেত্রে অনেকটা স্বাধীন, এবং নারী সাংবাদিকরা আসলে আমরা যারা কাজ করি আমাদের কাছে আসলে ওই রকম কোন ধরনের বাধা দুই একটা ঘটনা ছাড়া এটা বিচ্ছিন্ন, আসলে ওই রকম ঘটনা আসলে আমি অন্তত ফেস করিনি। আমি নুরুল কবির ভাইয়ের কাছে জানতে চাই, আমরা আসলে তো মাঠ লেভেলে কাজ করি, জুনিয়র, উনারা এখন অনেক সিনিয়র, আমরা আসলে ওইরকম কোন বাধার সম্মুখীন হইনি, কিন্তু উনারা কি হন কিনা।
ধন্যবাদ সাজুর রহমান। আসলে সাজুর রহমান বলতে চেয়েছেন যে মাঠ লেভেলের সাংবাদিকদের বাধা এবং সম্পাদক পর্যায়ের সাংবাদিকদের বাধার পার্থক্যটা আসলে কেমন। নুরুল কবির, আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন।
দেখুন, কিছুদিন আগে সম্পাদক পর্যায়ে এবং মাঠ পর্যায়ে যে কথা বলেছেন, তবে মাঠ পর্যায়ের রিপোর্ট আমরা মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকে যেগুলো পেয়েছি, ইতিমধ্যে একটা ফিগার আপনাদেরকে আমি দিয়েছি, ওনাকে আমি সৌভাগ্যবান বলবো, এবং আমি আশা করবো যে সবারই যাতে এই অবস্থা হয়, গ্রামে গঞ্জে যারা সাংবাদিকতা করেন তাদেরকে সবসময় সব যখন যেই সরকার বাংলাদেশে ক্ষমতা ছিল সেই সরকারি দলের এক ধরনের চোখ রাঙানির ভেতরে থেকেই তাদেরকে সাংবাদিকতা করতে হয়, এবং সেই অবস্থার ব্যতিক্রম এখনো পর্যন্ত হয়নি, এবং বরং আমি আবারও বলছি যে এটা তাত্ত্বিকভাবে সত্য এবং প্রায়োগিকভাবে প্রতিষ্ঠিত সত্য সারা পৃথিবীদের জন্যই, যে যখনই একটা সমাজের মধ্যে প্রায় একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, সরকারি দল এবং সংসদের বিরোধী দল যখন একই সঙ্গে সরকার পরিচালনা করেন, বাইরে যখন রাজনৈতিক সংগ্রাম থাকে না, তখন যে কোনো ধরনের নাগরিক স্বাধীনতা বাধাপ্রাপ্ত হতে বাধ্য, এবং এখানে হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। আর যে সাংবাদিকদের গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যায় যে প্রচুর সংখ্যক আমাদের সহকর্মী নানান প্রতিষ্ঠানে যারা আছেন ঢাকা এবং ঢাকার বাইরে নানানভাবে বাধাপ্রাপ্ত হন, তাদের অনেকে মামলার সব মামলাই ন্যায্য না, মামলা করা যাবে না সাংবাদিকদের ব্যাপারে এটা আমি মনে করি না, কিন্তু সকল মামলাই ন্যায্য মামলা এটা মনে করবারও কোনো কারণ নেই, যেগুলো পত্র পত্রিকার আসে শেষ পর্যন্ত এই মামলাগুলি যখন দেখি টিকছে না কোর্টে, তখন ওগুলি ইন্টিমিডিয়েশন ছাড়া আর কিছু বলে মনে হয় না। আর সম্পাদক পর্যায়ে কিছুদিন আগে একজন ইংরেজি দৈনিকের সম্পাদক তার পূর্ববর্তী ভুল স্বীকার করবার জন্য প্রায় 64টার মতন মামলা যে নানান ডিস্ট্রিক্টে তার ব্যাপারে দেওয়া হয়েছিল, সেটা সেখান থেকেই বোঝা যায় যে ধরনের মামলা একটা কিংবা দুটো করলেই চলে, সে 64টা মামলা করার অর্থ হচ্ছে ওই সম্পাদককে 64টা এলাকায় তাকে প্রতিদিন গিয়ে গিয়ে একই বিষয়ে ডিফেন্ড করবার কিংবা জামিন নিবার জন্য করা হয়। এগুলো এক ধরনের হ্যারাসমেন্ট ছাড়া অন্য কিছু মনে করবার আমার দিক থেকে কোনো কারণ দেখি না।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক গোলাম রহমান। আপনি আসলে জানতে চাচ্ছিলেন যে কোনো স্পেসিফিক ঘটনা থাকলে আমার জন্য ভালো হতো এক্সপ্লেইন করা। তো এই সাংবাদিকতা তথ্য কমিশনের চেয়ারম্যান হিসেবে আপনি কি বলবেন যে সম্পাদকের কথা বললেন যে তার বিরুদ্ধে এতটা মামলা হয়েছে এবং আরো কয়েকটি ঘটনা ঘটেছে, তো এইগুলো নীতিমালার সঙ্গে কি কোনো ক্ল্যাশ করে কিনা?
না, সাংবাদিকতার নীতিমালায় আমাদের তো কোনো আনুষ্ঠানিক ভাবে নীতিমালা সেভাবে নেই, প্রতিটি সংবাদপত্রের নিজস্ব হাউজের নীতিমালা তারা মেনে চলেন, এবং সেখানে এটা হচ্ছে এথিক্যাল প্রফেশনাল তার নৈতিক দিক থেকে যে নীতিমালা। এখন সেখানে কতগুলো প্রশ্ন ইতিমধ্যে এসেছে, যেমন মফস্বলের সাংবাদিকরা তারা কতটা কিভাবে সুযোগ সুবিধা পান, কতটা বেতন ভাতা পান ইত্যাদি, এগুলো কিন্তু এই এই আবার ধরেন পঞ্চগড়, আবার এদিকে যে কথাগুলো আসলো যে আমাদের দেশে যে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এর চাইতে বেশি স্বাধীনতা কখনো কিন্তু আমরা ভোগ করিনি আমার ধারণা। অর্থাৎ এখন যে অবস্থাটা বিরাজমান বিদ্যমান সেটা থেকে মনে হচ্ছে যে আমাদের গণমাধ্যম যা খুশি বলতে পারছে, লিখতে পারছে, এটা কিন্তু বড় ধরনের একটি অর্জন। এবং যেহেতু এই দেশটি মুক্তিযুদ্ধে করে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সুতরাং তাদের যে নৈতিক দিকটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে অবলম্বন করেই দেশকে এগিয়ে নিতে হবে, দেশের স্বাধীনতা গণতন্ত্র বজায় থাকবে, আইনের শাসন বজায় থাকবে।
আপনি বললেন যে
স্বাধীনতাও স্বাভাবিকভাবেই একইভাবে প্রযোজ্য হবে।
আমি ছোট্ট একটি বিষয় উল্লেখ করতে চাই, আপনি বলেছেন যে টক শো হচ্ছে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন ধরনের, আবার নুরুল কবির বললেন যে গেস্ট সিলেকশনে কড়াকড়ি আরোপ করা হচ্ছে কোথাও কোথাও টক শোর, এই বিষয়ে আপনি যদি একটু। জি,
আমার 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 মনে হয় না যে আমার মনে হয় না কারণ হচ্ছে যে হ্যাঁ, নুরুল কবির উনি হয়তো তার অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে কি অবস্থা হয়েছে কিংবা কোথাও সেই নিষেধাজ্ঞা কোথায় কার্যকর করা হয়েছে, আমার জানা নেই। তবে আমি যেটুকু বুঝি এবং দেখি সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজন, বিভিন্ন পেশার লোকজন অজস্র টেলিভিশন টক শোতে অজস্র ভাবে তাদের স্বাধীনভাবে কথা বলছেন। আমার জানা নেই যে এমন কোন লোককে বসিয়ে বলা হয়েছে যে আপনি এই বিষয়ে বলতে পারবেন না, কিন্তু ওই বিষয়ে বলতে হবে, এরকম বাধ্যবাধকতা করা হয়েছে বলে আমার জানা নেই।
ধন্যবাদ অধ্যাপক গোলাম রহমান।
আপনি দেখেন পত্রপত্রিকাও এত লেখালেখি হচ্ছে, মতাশ্রী লেখা বিভিন্ন পত্রিকায় সমস্ত ধরনের আলোচনা সমালোচনা মূলক, সেখানেও কি বাধা নিষেধ আরোপ করেছে, এটিও আমার জানা নেই।
আমরা অধ্যাপক শফিউল আলমের কাছ থেকে একটু চলচ্চিত্র বিষয় নিয়ে কথা শুনতে চাই। আপনি বলেছেন যে বইপত্র সহ বিভিন্ন গণমাধ্যমের আওতায় পড়ে চলচ্চিত্র। অধ্যাপক শফিউল আলম, আপনি আমাদেরকে বলবেন বাংলাদেশের চলচ্চিত্র কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে এই অঙ্গন। অধ্যাপক শফিউল আলম,
এই ধরেন চলচ্চিত্র আপনি যদি ফিকশন ফিল্মের কথা বলেন, ফিকশন ফিল্মে চলচ্চিত্র নির্মাতারা চাইলে তো যে কোনো বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারছেন, তবে সকল চলচ্চিত্র নির্মাতাকেই তো রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হয়, যে সেন্সরশিপ কোডগুলো যেটা আছে সেই কোডগুলো মেনে নিয়ে তাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয়। এখন হ্যাঁ, কেউ কেউ যদি মনে করেন যে না, চলচ্চিত্রের যে সেন্সর বিধিগুলো আছে, যে কোডগুলো আছে, সেগুলো যথোপযুক্ত না, সেই বিষয়ে অবশ্যই তারা প্রশ্ন তুলতে পারেন। এবং সাম্প্রতিককালে একটি চিন্তা ভাবনা চলছে, যে চিন্তা ভাবনাটির সাথে আমি নিজেও কিছুটা সম্পৃক্ত আছি, যে বাংলাদেশে চলচ্চিত্র সেন্সরের পরিবর্তে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন করার ব্যাপারটি নিয়ে কাজ চলছে, একটি আইনের ড্রাফট করা হয়েছে। তো সেটিও বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু যথোপযুক্ত হবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হচ্ছে এখন।
ধন্যবাদ। একজন শ্রোতা ভারত থেকে আমাদের সঙ্গে আছেন, সৌতিক হাতি, হ্যালো।
আমি সৌতিক হাতি, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের লগনা থেকে কথা বলছি। ওয়াশিংটনের প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, সারা বিশ্বে প্রেস ফ্রিডমের যে রেটিং প্রকাশিত হয়, বিভিন্ন দেশে কি ধরনের প্রেস ফ্রিডম রয়েছে, সেই রেটিংটা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে হয়? কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকম পলিটিক্যাল অবস্থা বা অন্যান্য সামাজিক অর্থনৈতিক অবস্থা বিরাজ করে, সেক্ষেত্রে এই ধরনের মাপ পরিমাপ নির্ধারণ বা মান নির্ধারণ সেটা কতটা সম্মত হয়, ঠিকঠাক হয় বলে মনে হয়।
ধন্যবাদ সৌতিক হাতি। অধ্যাপক গোলাম রহমান, আমার মনে হয় আপনি এই বিষয়টি,
আমি ওনার প্রশ্নটি খুব ভালো করে বুঝতে পারিনি।
প্রশ্ন হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে রেটিং হয় প্রেস ফ্রিডম নিয়ে, কোন দেশ কতটা পজিশনে আছে মুক্ত সাংবাদিকতার দিক থেকে, গণমাধ্যমের দিক থেকে?
হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে যেমন রিপোর্টার্স অ্যান্ড ফ্রন্টিয়ার্স, আরএসএফ, তারা একটি রেটিং করেন, আবার ফ্রিডম হাউস একটি রেটিং করেন, আবার কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, তারা এক ধরনের রেটিং করেন। এখন এই রেটিং গুলো বিষয়ে আমার একটু কথা বলার প্রয়োজন রয়েছে। এই হিসাবে যে তারা বিশ্ব জুড়ে এই রেটিং গুলো কিন্তু কতগুলো প্যারামিটারের ভিত্তিতে করেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে প্যারামিটার কিংবা ইন্ডিকেটরের ভিত্তিতে এই ইন্ডেক্স তৈরি করা হয়, সেটি আমাদের এই একেবারে ডাইভার্সিফাইড সাংস্কৃতিক ঐতিহাসিক রাজনৈতিক অর্থনৈতিক যে প্রেক্ষাপট সেটিকে কতখানি বিবেচনা করা হয়। একই সাথে আমরা যখন দেখি যে আমরা জঙ্গি কিংবা এক্সট্রিমিস্ট কোন অবস্থাকে আমরা কিছু বা আমরা কখনোই উৎসাহিত করতে চাই না, তখন নিশ্চয়ই গণমাধ্যমও সেটিকে উৎসাহিত করা উচিত নয়। এখন যদি তাদেরকে উৎসাহিত করার কথা বলা হয় এবং সেটা যদি গণতন্ত্র কিংবা সংবাদপত্র কিংবা গণমাধ্যমের অবাধ স্বাধীনতা হয়, তাহলে আমার সেখানে আপত্তি আছে। সুতরাং সেখানে এই যে সূচক কিংবা ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটি এবং ইন্ডেক্সের ভিত্তিতে যে পরিমাপ করা হচ্ছে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
সেই প্রশ্ন করেছেন এই শ্রোতা
যে আন্তর্জাতিক ভাবে কতগুলো পদ্ধতি স্বীকার করা হয়েছে, এর মাধ্যমে তারা করে যাচ্ছেন। তবে এটি আমার মনে হয় না যে কেবল সর্বদেশের সর্বস্তরের জন্য, সর্বপত্র পত্রিকা গণমাধ্যমের জন্য একইভাবে মানে প্রয়োগ করা যেতে পারে। সেই জন্য এই রেটিং কে আমি তো বললাম যে ফ্রিডম হাউস যেখানে বলছেন দুইধাপ পিছিয়েছে, সান ফ্রন্টিয়ার্স রিপোর্টার সান ফ্রন্টিয়ার্স আর এস এফ বলছে বাংলাদেশের অবস্থা একটু এগিয়েছে। সুতরাং এখানেও কিন্তু এক ধরনের একই রকম কিন্তু ফলাফল দাঁড়াচ্ছে না।
জনাব নুরুল কবির, আপনি কিছু যোগ করতে চান এই প্রশ্নে, রেটিং এর প্রশ্নে?
সাধারণভাবে কথা সত্য যে আন্তর্জাতিকভাবে যে সমস্ত জিনিসগুলো মানদণ্ড ধরে ঠিক করা হয় সেটা সকল দেশের জন্য প্রযোজ্য এবং কোনো কথা নেই, এটা অস্বীকার করবার কিছু নয়। কিন্তু আমরা বাংলাদেশে বা এই অঞ্চলে আমরা নিজের মানদণ্ড এখনো দাঁড় করাতে পারিনি, হয়তো আমাদের একাডেমিকরা সে উপরে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আমরাও সেখানে একসাথে একযোগে কাজ করতে পারি, সেটা একটা। দ্বিতীয় আমার একটা রেসপন্স হচ্ছে, প্রফেসর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, যেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা অনুযায়ী সাংবাদিকতা হওয়ার কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত। কিন্তু একমত হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু মনে করে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার চেতনা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারকে সমর্থন করা নয়। বাংলাদেশের রাজনৈতিক চেতনা হচ্ছে আপনার যেটা বাংলাদেশের সংবিধানে এই মুহূর্ত পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে, যেটা 17 এপ্রিল 1971 সালের ঘোষণার মধ্যে দিয়ে এসেছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং সমাজকে কাজ করতে হবে আর সাম্য প্রতিষ্ঠা করবার জন্য জনগণের মধ্যে, সেখানে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। এই তিনটি জিনিস প্রতিষ্ঠা করবার জন্য যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা চালু থাকবার কথা, সেটা কোন সরকারই বাংলাদেশে এখনো পর্যন্ত করছে না। ফলে এইখানে সুষ্ঠু সাংবাদিকতা, গণতন্ত্রপরায়ণ সাংবাদিকতা কিংবা যদি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষাবলম্বী সাংবাদিকতার অর্থ হচ্ছে এখানে প্রায় একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক ব্যবস্থা চালু হচ্ছে তার বিরোধিতা করা, যে বাজার অর্থনীতি যেটা বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি না করে টিকেই থাকতে পারে না তার বিরোধিতা করা, এবং এখানে সকল জনগোষ্ঠীর সকল ধর্মাবলম্বীর সকল নারী পুরুষের মধ্যেকার সমতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বিরোধী বা বিরোধী যে সাংস্কৃতিক ব্যবস্থা তার বিরুদ্ধে লড়াই করা। এই বিষয়গুলো নিয়ে যখনই লড়াই করবো প্রশ্ন ওঠে, তখন কিন্তু আর এইটাকে এই দেশে যে সুশীল সমাজের কথা বলছেন তাদের অধিকাংশ মানুষের কাছ থেকে এই মুক্তিযুদ্ধের এই সংবিধানে লিপিবদ্ধ চেতনার কথা আমরা শুনতে পাই না। আর যারা এটা বলতে চান তাদেরকে নানানভাবে যে ব্যান্ড করা হয় সেটাও কিন্তু একটা পরিষ্কার বাস্তবতা। তো ফলে এই দিকটা যেমন গুরুত্বপূর্ণ, আরেকজন অধ্যাপক খুব চমৎকার প্রশ্ন তাত্ত্বিক ভাবে উত্থাপন করেছেন, যেমন ধরুন সব দেশেই তো আইন কানুন মেনে চলতে হবে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে আইন মানেই হচ্ছে একটা খুব ভালো ব্যবস্থা নয়। আইন ভালো আইন রয়েছে, গণতান্ত্রিক আইন রয়েছে, আবার অগণতান্ত্রিক আইন রয়েছে। ধরুন যে কোনো দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান তাদেরকে অবশ্যই নীতি নৈতিকতার ভিত্তিতে এথিক্সের ভিত্তিতে সমালোচনা করা এইটা নাগরিক শুধু অধিকারই নয়, যে এটা নাগরিক দায়িত্ব বটে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে সরকার প্রধানকে সমালোচনা করবার জন্য বেশ কিছু কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এটা আমরা দেখেছি। তো যে আইনে সরকার প্রধানকে রাজনৈতিকভাবে সমালোচনা করতে গেলে যে কারাবরণ করতে হয়, সেই আইনের নামে সেইখানে বরং সেই আইনের বিরুদ্ধে জনমত তৈরি করে জনপ্রতিনিধিদেরকে ওই আইন স্ক্র্যাপ করার জন্য কাজ করাও কিন্তু গণতন্ত্র প্রাণ সাংবাদিকতার একটা কর্তব্য।
একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আজকের আলোচনা। ঢাকা থেকে নাদিয়া শারমিন, যিনি হেফাজতের আন্দোলনের সময় আহত হয়েছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার একটি মন্তব্য শুনে আমরা আলোচনায় ফিরে আসতে চাই।
বাংলাদেশের গণমাধ্যমের সার্বিক স্বাধীনতা যদি আমি বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে বাংলাদেশের আসলে গণমাধ্যম না, গণমাধ্যমের যারা মানুষরা রয়েছে তাদের মধ্যে থেকে কেউ কেউ স্বাধীনতার চর্চা করার চেষ্টা করে এবং সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে। কেননা বাংলাদেশের স্বাধীনতার যে মাত্রা তাতে একজন সাংবাদিক জানে না, সে কতদিন পর্যন্ত সুস্থ থাকবে, বেঁচে থাকবে, বা তার রিপোর্টটা দেওয়ার পরে সে বেঁচে ফিরবে কিনা, এবং বেঁচে ফেরার পর বা কোনো দুর্ঘটনা বা কোনো রকম কোনো বিপদ ঘটার পর বা মৃত্যু হওয়ার পর সে ঘটনার বিচার পাবে কিনা। আমরা জানি না আমাদের কখন চাকরি থাকবে না। প্রাতিষ্ঠানিক স্বাধীনতার বিষয়টা যদি আমি বলি, আমি বলবো বাংলাদেশের গণমাধ্যমের উপর রাজনৈতিক বাণিজ্যিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো, এবং এছাড়াও বিভিন্ন রকম ধর্মীয় সামাজিক নানান ধরনের চাপ একসাথে কাজ করে। ফ্রিল্যান্সিং, ব্লগিং, এই জায়গাগুলোকে যদি আমি সাংবাদিকতার অংশ ধরি, তাহলে সেখানে তো সাংবাদিকতার স্বাধীনতা আমি বলবো যে খুবই
দৃষ্টি
অবস্থায় আছে। আসলে ব্লগিং এর ক্ষেত্রে যদি একদম স্পেসিফিক্যালি চিন্তা করা যায়, ব্লগিং এর ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে স্বাধীনতা একেবারেই ক্ষুণ্ণ, এবং ফেসবুক অ্যাক্টিভিজমের ক্ষেত্রেও অনেকটাই ক্ষুণ্ণ। আইসিটি লও আছে, সেটার একটা বড় নিয়ন্ত্রণ হয়ে দাঁড়াচ্ছে। এর মধ্যে থেকে এখানেও একই কথা সত্যি, সাংবাদিকতার ক্ষেত্রে তার প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে বন্দী থাকা, তার মধ্যেও স্বাধীনতা চর্চা করা, সব মিলিয়ে পুরো বিষয়টা অনেক কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে একজন সাংবাদিকের জন্য স্বাধীনতা চর্চা করার।
ধন্যবাদ নাদিয়া শারমিন। আমি তপতি বসুর কথা অনেকক্ষণ শুনছি না, আপনি কি তো শুনলেন নাদিয়া শারমিনের বক্তব্য, কিছু বলবেন?
হ্যাঁ, যে উনি যে বললেন যে স্বাধীনতা নিশ্চয়ই সাংবাদিকদের থাকা উচিত, কারণ সাংবাদিকরাই তো একটা দেশের স্তম্ভ, সেই জন্য এটাকে ফোর্থ স্টেট বলা হয় কেসকে। এবং সাংবাদিকদের যদি স্বাধীনতা থাকে তবেই তো তারা ঠিকমতো রিপোর্ট গুলো করতে পারবেন বা এ করতে পারবেন, কিন্তু তাদের যদি ভয় থাকে যে আমি এরকম রিপোর্ট করলে আমার চাকরিটা কখন চলে যাবে বা কি হবে, তাহলে তো তাদের পক্ষে খুব অসুবিধা। ভারতবর্ষে যেমন সাংবাদিকদের স্বাধীনতা যেমন আছে এবং তারা যেমন এই বিষয়ে নানা বিষয়ে মতামত প্রকাশ করে থাকেন এবং বিভিন্ন নিউজ পেপারে, নিউজ পেপার চ্যানেলে বা এতে প্রকাশ করে থাকেন, সেক্ষেত্রে তাদের কারাবরণ করতে হয় না। যদি বা সরকারের এগেনস্টে বলেন, সেক্ষেত্রে হয়তো তাদের কারাবরণ করতে হয় না, কিন্তু তাদের অন্যভাবে হয়তো শাসানো হয় বা কিছু করা, মানে ভয় দেখানো হয় বা কিছু করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা মানে জয়ী হন। মানে আত্ম যে সমালোচনা করা বা স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটা আছে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে আছে এবং সাংবাদিকদেরও স্বাধীনতা আছে। এবং যে জন্য আপনার এই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি যে থার্ড মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে তৈরি করেছিল 91 এ নামিবিয়ায়, এবং তারপর 93 আপনার ইউনেস্কো যেটা জেনারেল কনফারেন্স করে ঠিক করে আর কি জেনারেল অ্যাসেম্বলিতে, এখন সেই যে আপনি দেখবেন যে সিরিয়ায় অনেক জার্নালিস্ট মারা গেছেন, সোমালিয়ায় অনেক জার্নালিস্ট মারা গেছেন, পাকিস্তানে অনেক জার্নালিস্ট মারা গেছেন, বাংলাদেশে অনেক মারা গেছেন, ভারতবর্ষে অনেক স্বাধীনতা অনেক জার্নালিস্ট মারা গেছেন, শুধু স্বাধীনতা সংগ্রামের সময় যারা সাংবাদিকতা করেছিলেন তাদের একটা অন্যরকম মানে উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা, কিন্তু এখন যারা স্বাধীনতা, এখন যারা সাংবাদিকতা করছেন তারা যে দেশকে, দেশের মানে সমস্ত দিক, মানে সকল ভালো দিক এবং মন্দ দিক সবগুলো নৈতিক দায়িত্ব দিয়ে তারা যে তুলে ধরছেন, সেক্ষেত্রে কিছু কিছু মানে যেটা যেটা এর আগে আমাদের নুরুল হাসান সাহেব বললেন যে কতগুলো আইনত দিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই আইনত দিকগুলো মেনেই করতে হবে, কিন্তু আইনত দিকগুলো মেনেই ওইখানে যে সাংবাদিকতা করা হয়, তাতে ভারতবর্ষে যে সাংবাদিকতাটা করা হয় সেক্ষেত্রে অনেক সময় হয়তো সরকারের এগেনস্টে বলা হয় এবং বিশেষভাবে বেশ ভালোভাবেই বলা হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার সেই সমালোচনাটা সহ্য করেন এবং দরকার হলে আইন প্রণয়ন করেছে। এই মানে ওনারা যেটা করছেন যেটার বিরুদ্ধে জনসাধারণের মতামত রয়েছে সেই আইনটাকে তারা চেঞ্জ করেন। ইদানিংকালে আমাদের এই প্রভিডেন্ট ফান্ডের উপর একটা আইন জারি করা হয়েছিল যে তাদের ইন্টারেস্ট রেট প্রভিডেন্ট ফান্ডের পরে উপর নেওয়া হবে, মানে কমিয়ে দেওয়া হবে, সেটাকে এই মতামতের জনমতের প্রকল্পে গিয়ে সেটাকে আইনটাকে পাল্টাতে হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে যে আইনটা হয়েছিল সেটা পাল্টাতে হয়েছে। সুতরাং স্বাধীনতার দিক দিয়ে, সাংবাদিকতার স্বাধীনতার দিক দিয়ে
ভারতবর্ষ অনেক এগিয়ে। ধন্যবাদ আপনাকে তপতি বসু। আমরা শফিউল আলম আপনার একটু মন্তব্য শুনতে চাই ছোট্ট করে। নাদিয়া শারমিনের কথা তো শুনেছেন আপনি, যদি খুব সংক্ষেপে বলেন যে চাকরি হারানোর ভয়ের কথা উনি বলেছেন, তারপরে ব্যক্তিগত নিরাপত্তার অভাবের কথাও বলেছেন। অধ্যাপক শফিউল আলমের লাইন বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। জনাব নুরুল কবির, আপনি কি বলবেন নাদিয়া শারমিনের যে মন্তব্যটি শুনলেন?
ধন্যবাদ আপনাকে। আমি নাদিয়া শারমিনের সঙ্গে সাধারণভাবে একমত, যেমন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন দিয়েছেন, বাংলাদেশে বর্তমান আইনি কাঠামোর মধ্যে, মিডিয়া প্রতিষ্ঠানগুলোর কাঠামোর মধ্যে এবং রাজনৈতিক যে সাংস্কৃতিক পরিস্থিতির মধ্যে যারা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতা করেন, তাদের একটা বিরাট অংশই যতটা না আইনের সাংবিধানিক অধিকারের জোরে, যতটা না বলে, যতটা না প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায়, তার চাইতে অনেক বেশি ব্যক্তিগত কমিটমেন্ট এবং সাহস নিয়ে সাংবাদিকতাটা করতে হয় এবং তার জন্য নানান ধরনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এই যে অবস্থাটা, এই অবস্থাটাই অস্বাভাবিক, কারণ হচ্ছে এটা স্বাভাবিকভাবেই সবার জন্য সত্য হওয়ার কথা। তবে আরেকটা সাংবাদিকদের দিক থেকে একটা আত্মসমালোচনা আমাদের মনে হয় সামনে রাখা প্রয়োজন, যেটা সবসময় কেবল রাষ্ট্র কিংবা সরকারকে, সরকার সবসময় দায়ী নন, সেটা হচ্ছে যে রাজনৈতিক ভাবে বিশেষত দলীয় ভাবে বিভক্ত হয়ে যাওয়া যে সাংবাদিকতার পেশাটি, সেটা সাংবাদিকদের পেশাগত যে অধিকারকে আপনার প্রতিষ্ঠিত করা, বিকশিত করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা বাধা হিসেবে দাঁড়িয়েছে। সংঘবদ্ধতা, পেশাগত ভিত্তিতে সংঘবদ্ধতা যদি থাকতো তাহলে বাংলাদেশে সাংবাদিকতার যে সমস্ত দুর্বলতা গুলো এখন আছে তা অনেকটা কাটিয়ে উঠা যেত। কিন্তু সরকারগুলোও বিভিন্ন সময় এই সাংবাদিকদের এইভাবে দলীয় দলগতভাবে বিভক্ত হওয়াটাকে এনজয় করে এবং সাংবাদিকতা শেষ পর্যন্ত, সেখানে কয়েকজন নেতা হয়তো লাভবান হন কিন্তু সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়, সংবাদকর্মীরা ক্ষতিগ্রস্ত হন, ফলে এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার বলে আমার মনে হয়।
ধন্যবাদ জনাব নুরুল কবির। আমরা শেষ মন্তব্য শুনব অধ্যাপক গোলাম রহমান আপনার কাছ থেকে। তার আগে আমি নিজাম মাহমুদ এবং দুঃস্বর আকাশ নামে দুজন আমাদের ফেসবুকে মন্তব্য করেছেন যে স্বাধীনতা পর বাংলাদেশে মাত্র 4টি দৈনিক রেখে বাকি সবগুলো নিষিদ্ধ করে রেখেছিল সরকার, অনেক কথা লিখেছেন। শেষ কথা হচ্ছে যে একজন সম্পাদককে ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হলো, আর একজন সম্পাদককে আগে জেলে পোরা হলো, আর একজন সম্পাদকের বিরুদ্ধে 80টি মামলা দেওয়া হলো। এইসব বিষয় উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাংবাদিকতা কতটা স্বাধীন। আপনি নাদিয়া শারমিনের বক্তব্য শুনেছেন, এক মিনিটের ভিতর যদি অধ্যাপক গোলাম রহমান আমাদেরকে বলেন।
হ্যাঁ, আমি এর আগে বলেছি যে কতগুলো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোন কোন সম্পাদক এবং সাংবাদিককে আইনের মুখোমুখি করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরেকটা দিক আমি উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে যে রাজনৈতিক অর্থনীতি এবং আমাদের কোন মাধ্যমের যে অবস্থা, একটি হচ্ছে এটি একটি একটি নতুন মাত্রা বলতে হবে যে এখন বাংলাদেশের গণমাধ্যমের,
আসলে আমার দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমাদের সময় শেষ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য, আমরা আর একদিন শুনবো আপনাদের কথা।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।